exclusively on FusionBD.com.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM। সবাইকে মেরি ক্রিসমাস জানাচ্ছি আর জে শারমিন। আর এখন শুনবেন কুয়াশা এক্স ফাইলস, অর্থাৎ কুয়াশা এবং কুয়াশা এক্স ফাইলসের সময় হয়ে গেছে। আজকে কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনাটি শুনবেন, তার নাম হচ্ছে গ্র্যানি কিলার। কথায় আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। মানুষের পাপের কোষে ভরে গেলে তার শাস্তি সে পাবে। আমাদের আইন বিচার ব্যবস্থা সবকিছু যদি বিফলেও যায়, তারপরও তার শাস্তি হবে। একটা সময় এমন আসবে, তার পাপের শাস্তি সে নিজেই নিজেকে দিতে যাইবে। মানুষ কেউ কখনো ভালো কিংবা খারাপ হয়ে যাবে। একটা সময় পর আমরা মানুষকে ভালো কিংবা খারাপের খাতায় ফিরি। এই ভালো কিংবা খারাপ হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। কখনো কখনো তার পারিপার্শ্বিকতা, কখনো তার মানসিক অবস্থা, আবার কখনো পারিবারিক কিংবা আর্থিক অবস্থা, এসব নানা কারণ থাকতে পারে। তবে যে কারণেই থাকুক না কেন, পাপ পাপি এর কোনো ক্ষমা নেই। পাপ করলে তার শাস্তি মানুষকে পেতেই হবে। একটা মানুষ কখনো আরেকটা মানুষকে খুন করতে পারে না। মানুষ যখন কাউকে খুন করতে যায়, সেই মুহূর্তে সে আর মানুষ থাকে না, সে হয়ে ওঠে অন্য কিছু। আর খুন করা যদিও কখনো কারো নেশা হয়ে যায়, সে মানুষ তার কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। একমাত্র ধ্বংসই তার একমাত্র গন্তব্য। আজ কুয়াশার এক্স ফাইলসে আমরা এমনই একজন মানুষের কথা জানি। আসুন তাহলে শুনি কুয়াশা এক্স ফাইলসের গ্র্যানি কিলার। তারপর আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। জনি উইনক্লোভার, তার জন্ম 26 নভেম্বর 2032 সালে। সে ইংল্যান্ডের মিডল্যান্ডে জন্মগ্রহণ করে। মূলত ওলভারহ্যাম্পটনের একটি ওয়ার্কিং ক্লাস পরিবারে তার জন্ম হয়। ছোটবেলা থেকে, অর্থাৎ 1947 সালের শেষ দিক থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন ছোটখাটো অপরাধ, যেমন কাপড় চোপড় চুরি করা, হাত ব্যাগ চুরি, এসবের অভিযোগ ছিল এবং অনেকের এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। পড়াশোনার দিকে তার একেবারেই ঝোঁক ছিল না। 14 বছর বয়সেই সে স্কুল ছেড়ে দেয়। এরপর সে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেছিল, কিন্তু তার এসব অভিযোগ যখন বেরিয়ে আসে তখন তাকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এরপর তিনি 1956-57 সালে অস্ট্রেলিয়া চলে যান কোনো রকম যোগ্যতা ছাড়া। সেখানে গিয়ে প্রথমেই সে মেলবোর্নে থাকা শুরু করে। ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া চলে আসার অল্প কিছুদিনের মধ্যেই ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের গ্লোভারে 2 বার চুরি করতে গিয়ে ধরা পড়ে। এরপর 1962 সালে মেলবোর্নে থাকা অবস্থায় তার বিরুদ্ধে 2 বার নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ, 2 বার নারীদের উপর পারিবারিক আক্রমণ করার এবং নারীদের শারীরিকভাবে গুরুতরভাবে আহত করার অভিযোগ এবং 4টি অপহরণের অভিযোগ আসে। আদালতে এসব অভিযোগ প্রমাণিত হলে তাকে 3 বছরের জন্য গুড বিহেভিয়ার বন্ধ হয়। একটা মানুষ দিনের পর দিন একের পর এক অপরাধ করেই চলে, তার জন্য শাস্তিও হয়তো পায়, কিন্তু তাতে তার অপরাধ থেমে থাকে না। গ্লোভারের জীবনে যেসব মহিলা ছিল, বিশেষ করে তার মা এবং শাশুড়ি, এদের সাথে গ্লোভারের সম্পর্ক কখনোই ভালো ছিল না, কারণ এদের প্রতি সে সবসময় ক্ষুব্ধ থাকত। তার পেছনে কারণও ছিল, সে তার মায়ের প্রতি ক্ষুব্ধ থাকত, তার কারণ তার মায়ের জীবনে অনেক পুরুষ ছিল। তার মা অনেকগুলো বিয়ে করে এবং অনেকজনের সাথে তার প্রেম ছিল। 1968 সালের দিকে গ্লোভারের শাশুড়িও গেই রোজ নামে একজনকে বিয়ে করে তার সাথে এই বিয়ের মদম্যানে চলে যায়। গ্লোভারের মা 1976 সালে অস্ট্রেলিয়া চলে যান এবং 1989 সালে তিনি ব্রেস্ট ক্যান্সারে মারা যান। তার 1 বছরের পর গ্লোভারের পুরুষ ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। তখন গ্লোভার এবং তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে এবং তার স্ত্রী 2 কন্যা সন্তানকে নিয়ে নিউজিল্যান্ডে চলে যায়। 1980 সালের দিকে গ্লোভার ওখানকার সিনিয়র সিটিজেন সোসাইটির একজন স্বেচ্ছাসেবক ছিল এবং সেখানে তার বন্ধু বান্ধব এবং আশেপাশের মানুষের কাছে সে খুবই বন্ধুসুলভ এবং বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠে। তখনও মানুষ কল্পনাও করেনি সামনে গিয়ে মানুষটা কি করতে চলেছে। সে তার স্ত্রীকে 2 কন্যা সন্তান সহ বিয়ে করেছিল এবং তার পরিবারের সাথে মসবেনে একটি স্বাভাবিক জীবন যাপন শুরু করেছিল। গ্লোভার সেখানকার 4&20 মিট পাই কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করত। 1989 সালে, অর্থাৎ গ্লোভারের বয়স যখন 56, তার আগে গ্লোভারের বিরুদ্ধে কোনো হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। সে তখন সবার কাছে খুব স্বাভাবিক একজন মানুষ ছিল। এই সময় সে সন্তান সন্ততি সহ 20 বছর ধরে তার স্ত্রীর সাথে সংসার করে চলেছিল। তার স্ত্রী তার অতীত জীবন সম্পর্কে কিছুই জানত না। পুলিশ যখন হাতে সব রকম প্রমাণ পেয়ে যায়, তখন গ্লোভার নিজের অপরাধ স্বীকার করে। সঠিক সাক্ষ্য প্রমাণ ছাড়াও আরও কিছু মামলা যেমন 1977 সালে 78 বছর বয়সী এক বৃদ্ধ মহিলা যিনি ফরেন ব্রডকাস্টের একজন আর্টিস্ট ছিলেন, তাকে তার প্যাডিংটন স্টুডিওতে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং এমন আরো কিছু অভিযোগ যেগুলোতে পুলিশ তাকে সন্দেহ করেছিল কিন্তু কোনো প্রমাণ পায়নি এবং সেগুলো গ্লোভার অস্বীকার করে। তবে যেগুলো সরাসরি প্রমাণ পুলিশের কাছে ছিল সেগুলো সে স্বীকার করে। তার অপরাধ স্বীকারের বছর খানিক পর সে কোনো রকম অপরাধবোধ ছাড়াই বলে সে কাদেরকে মেরেছে এবং কেন মেরেছে সেসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এবং সে এও বলে যে সে অনেকবার ইস্যু বন্ধ করতে চেষ্টা করেছিল কিন্তু পারিনি। খুনের নেশা মাথায় চাপলে তার আর হিতাহিত জ্ঞান থাকত না এবং প্রত্যেকটা খুনের পরেই সে খুব স্বাভাবিকভাবে তার দৈনিক জীবনে ফিরে যেত। 1989 সালের 11 জানুয়ারি 84 বছর বয়সী মার্গারেট স্টডহান্টার নামে এক বৃদ্ধ মহিলা হেইল রোড মজমেন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় সে গ্লোভারের চোখে পড়ে। গ্লোভার তখন নিজের গাড়ি পার্কিং করে সে মহিলার পিছু নেয়। এরপর সুযোগ বুঝে সে মার্গারেট স্টডহান্টারের মুখে একটা ঘুষি মারে এবং তার পার্স থেকে 209 ডলার চুরি করে নিয়ে যায়। টাকা চুরি করার পর সে মজমেন আরএসএল ক্লাবে যায় এবং সেখানে সে তার চুরি করা সব টাকা উড়ায়। খবর পেয়ে তখন পুলিশ তদন্ত শুরু করে এবং অপরাধীকে খুঁজতে থাকে এবং আস্তে আস্তে বেরিয়ে আসে আরো ভয়ঙ্কর সব তথ্য। এই ঘটনা প্রায় 2 মাস পর 1989 সালের 1 মার্চ গ্লোভার মজমেন আরএসএল থেকে বের হয়। মিলিটারি আর্ডিতে সে এক 82 বছর বয়সী বৃদ্ধ মহিলাকে দেখে যার নাম ছিল গুইনডলিন মিশেলি। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, গ্লোভার তাকে দেখেই নিজের গাড়ির ভিতরে যায় এবং বেল্টের নিচে একটা হাতুড়ি লুকিয়ে দেয়। সে গোয়েন্দলিন মিশেলিকে অনুসরণ করতে থাকে যে কখন সে তার মিলিটারি রোডের অ্যাপার্টমেন্টে ঢুকতে যাবে। যখনই গোয়েন্দলিন মিশেলি তার বাড়ির মেইন গেট খুলতে যায় তখনই গ্লোভারের মাথায় চাপে এক ভয়ঙ্কর নেশা। সে পেছন থেকে গোয়েন্দলিন মিশেলির মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেয়। এরপর সে গোয়েন্দলিন মিশেলির সারা শরীরে এলো পাথারিভাবে হাতুড়ি দিয়ে আঘাত করতেই থাকে। এতে তার বুকের কিছু হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। এরপর গ্লোভার সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার আগে সে গোয়েন্দলিন মিশেলির পাশ নিয়ে যায় যেখানে 100 ডলার ছিল। গোয়েন্দলিন মিশেলি তখনও জীবিত ছিল এবং পরবর্তীতে 2টি স্কুল ছাত্র তাকে গুরুতর আহত অবস্থায় খুঁজে পায়। কিন্তু পুলিশ এবং অ্যাম্বুলেন্স আসার অল্প সময়ের পরেই তিনি মারা যান। পুলিশ সেখানে কোনো প্রত্যক্ষদর্শী কিংবা সাক্ষ্য প্রমাণ পায়নি এবং মার্গারেট স্টডহান্টারের ঘটনার সাথে মেলানোর মতো কোনো প্রমাণও পায়নি, যেখানে কোনো ফরেন্সিক প্রমাণও পাওয়া যায়নি। গোয়েন্দলিন মিশেলির কিছু পাড়া প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলে তারা বলে মিশেলি নিজেই পড়ে গিয়েছিলেন। পুলিশ ব্যাপারটি অত বেশি গুরুত্ব দেয় না এবং একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই তারা মনে করে সেটাকে। এই ঘটনার পর আবারও ঠিক মাস দুয়েক পর 1989 সালের 9 মে গ্লোভার সেদিনের মিলিটারি রোড দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তার শিকারি চোখে পড়ে 84 বছর বয়সী বৃদ্ধ লেডি অ্যাশটনের দিকে। তিনি শিল্পী উইল অ্যাশটনের বিবাহিত স্ত্রী ছিলেন, যাকে উইল অ্যাশটন তালা দিয়েছিলেন। সে তার র্যাগল্যান্ড স্ট্রিটে তার বাড়ির দিকে যাচ্ছিল। গ্লোভার তার হাতের গ্লাভস পরে নেয় এবং তার পিছু পিছু হাঁটতে থাকে। তার মাথায় তখন সে ভয়ঙ্কর নেশা টকবক করছিল। সে তার শিকারি চোখ দিয়ে লেডি অ্যাশটনকে দেখছিল এবং অপেক্ষা ছিল কখন সে তার অ্যাপার্টমেন্টের ভেতরে যাবে। সেখানে যাওয়ার সাথে সাথে সে তার হাতুড়ি দিয়ে লেডি অ্যাশটনের মাথার পেছন থেকে আঘাত করে। তারপর সে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে এবং তাকে টেনে হিঁচড়ে একটি বিনের কাছে নিয়ে যায়। সেখানে সে তার সারা শরীরে এলো পাথারিভাবে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। সেই সময় লেডি অ্যাশটন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পালিয়ে যেতে চায়। তখন গ্লোভার তাকে ধরে ফেলে এবং মাটির সাথে তার মাথা বাড়ি দিতে থাকে। একটা মানুষ কতটা ভয়ঙ্কর হলে একটা বৃদ্ধ মানুষের সাথে এটা করতে পারে? লেডি অ্যাশটন যখন নিস্তেজ হয়ে পড়ে তখন সে তার প্যান্টি হোস্টে তার গলায় খুব শক্ত করে পেঁচিয়ে ফেলে এবং শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলে। গ্লোভার তার ওয়াকিং স্টিকটা নির্দিষ্ট জায়গায় রাখে এবং লেডি অ্যাশটনের জুতো তার পায়ে আবার পরিয়ে দেয়। এরপর সে তার পার্স দিয়ে পালিয়ে যায় যাতে 100 ডলার ছিল। সে মজমেন আরএসএল এ যায় এবং সেখানে কর্মীদের বলে বাইরে সাইরেন বাজছে এবং এটা সে জানতো যে বাজবে, কারণ আরো একটি চিন্তায় হয়েছে। পুলিশ লেডি অ্যাশটনের লাশ খুঁজে পায় মুখ থুবড়ানো অবস্থায় তার বাড়ির পাশের একটি বিলের কাছে। তার মাথার চারপাশে প্রচুর রক্ত পড়েছিল, তার প্যান্টি হচ্ছে তার গলায় খুব শক্তভাবে প্যাঁচানো ছিল যার ফলে তার গলা কেটে গিয়েছিল। তার পা দুটো ক্রস করা ছিল এবং 2 হাত দুপাশে পড়েছিল। তার মুখের ভেতর থেকেও কিছু রক্ত গড়িয়ে পড়ছিল। তার লাশ দেখে বোঝা যাচ্ছিল যে কতটা বিভৎস এবং যন্ত্রণা দিয়ে তাকে মারা হয়েছিল। এই সময় পুলিশ ধারণা করে কোনো একটা মানুষ এইসব খুন করেছে। এটি একটি সিরিয়াল কিলিং এর কেস। যে 3 জন মহিলা খুন হয়েছে তারা সবাই ছিল ধনী এবং বৃদ্ধ। তারা একই শহরে বাস করত। এবং তাদের সবারই পাঁচ গায়ে ছিল এবং তাদের শরীরের আঘাতও প্রায় একই রকম ছিল। এই সব কিছু মিলিয়ে পুলিশ একরকম নিশ্চিত হন যে কোনো একজন মানুষ এইসব করছে। পোস্টমর্টমের রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ দেখতে পায় লাশের মধ্যে কোনো সিমেন্ট পাওয়া যায়নি, অর্থাৎ এটা রেপের কেস নয়। লেডি অ্যাস্টনের ঘাড়ের কাছে যে দাগটি পাওয়া যায় সেটি ছিল 9 সেন্টিমিটার। তার নাক, কপাল, গলা এবং দুই চোখের পাতায় কালশিতে পড়ে গিয়েছিল। তিনি যখন বাঁচার চেষ্টা করেছিলেন সেই সময় তার নিচের ঠোঁট কামড়ে ধরেছিল শক্তি পাওয়ার জন্য, এবং এত জোরে ধরেছিল যে তার ঠোঁটের কিছু অংশ কেটে গিয়েছিল। তার গালের ওপর একটি মারাত্মক ক্ষত ছিল যা তার ঠোঁট থেকে কয়েক সেন্টিমিটার দূরে ছিল। যে ডাক্তার তার পোস্টমর্টম করেছিলেন তিনি লক্ষ্য করলেন যে লেডি অ্যাস্টনের হাতের ডায়মন্ড রিংটা তখনও অক্ষত ছিল। তিনি বলেন লেডি অ্যাস্টনের খুন টাকার জন্য হয়নি। পুলিশ আবারও চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, কারণ যারা খুন হয়েছিল তাতে সবাই পার্ক দেখছিল। তাই পুলিশ ধারণা করেছিল হয়তো টাকার জন্য কেউ এসব খুন করেছে, কিন্তু যদি তা না হয়ে থাকে তাহলে কি আছে এই খুনের পেছনে? ১৯৮৯ সালের ৬ জুন 77 বছর বয়সে মার্জরি মোর্টলি নামে এক বৃদ্ধ মহিলাকে তার বেলরোজের ওয়েস্টডি গার্ডেন রিটায়ারমেন্ট হোমের বাড়িতে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। সেই মহিলা হাসপাতালে এবং পুলিশের কাছে বলে একটা লোক তার নাইট গাউনের ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করেছে, কিন্তু সেই মানুষটাকে দেখতে ঠিক কেমন ছিল সেটা সে মনে করতে পারছে না। পরবর্তীতে জানা যায় সেটা গ্লোভারই ছিল। ২৪ জুন ১৯৮৯ গ্লোভার লেইন কভে ক্যারোলিন শিনস্লম নার্সিং হোমে যায়। সেখানে সে একজন পেশেন্টের সাথে অশ্লীলতা করে। সেখানে সে আরো কিছু পেশেন্টের সাথে একই রকম আচরণ করে, তাদের আপত্তিকর জায়গায় স্পর্শ করে এবং নানাভাবে যৌন হয়রানি করে। তখন সেখানকার পেশেন্টরা চিৎকার করে এবং হাসপাতালের কর্তৃপক্ষ গ্লোভারকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তারপর তাকে তারা সতর্ক করে সেখান থেকে ছেড়ে দেয়। এরপর 8ই আগস্ট ১৯৮৯ এফি কার্নি নামে এক বৃদ্ধ মহিলাকে গ্লোভার সিডির নর্থ শোরের কাছে লিনফিল্ড নামে একটি রাস্তার পাশে লাঞ্ছিত করে। একই বছরের 6ই অক্টোবর গ্লোভার ডাক্তার সেজে নর্থশোরের ওয়াইভেনিয়া নার্সিং হোমে ঢুকে যায় এবং ফিলিস ম্যাকনেইল নামে একজন অন্ধ মহিলার সাথে অশ্লীলতা করে। ম্যাকনেইল যখন সাহায্যের জন্য চিৎকার করে তখন গ্লোভার সেখান থেকে পালিয়ে যায়। তখন পর্যন্ত সে একের পর এক এসব জঘন্য কাজ করতে থাকে এবং পুলিশ তখন কিছুই জানে না যে কে এসব করছে। 18ই অক্টোবর ১৯৮৯ সাল গ্লোভার আবার তার সে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। তার শিকারীর চোখ সেদিন স্পিড রোড মজমেনের দিকে তার শিকারের সন্ধানে ছিল। সেই সময় সেই রাস্তা দিয়ে ডরিস কক্স নামে 86 বছর বয়সে এক বিধবা মহিলা যাচ্ছিল। বাড়ির সিঁড়িতে গিয়ে গ্লোভার তার উপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। সে তার মুখ পাশের দেয়ালের সাথে চেপে ধরে ঠেকিয়ে দেয়। কক্স সেখানে মুখ থুবড়ে পড়ে যায়। গ্লোভারটিকে মৃত ভেবে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কক্স তখনও মরেনি। কিন্তু পরবর্তীতে সে তার হামলাকারীর কোনো নির্দিষ্ট বর্ণনা দিতে পারেনি। শুধু এতটুকু বলে যে হামলা করেছিল সে একজন কম বয়সী যুবক কিংবা কোনো টিনেজার ছেলে ছিল। পুলিশের কাছে সে তার অবয়ব বর্ণনা করে একটি স্কেচও বানিয়েছিল, কিন্তু সেটাও খুব পরিষ্কার ছিল না। পরবর্তীতে পুলিশ সে ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো প্রমাণ পায় না। 2 নভেম্বর ১৯৮৯ 78 বছর বয়সে ডরোথি প্রিঙ্কারকে রাস্তায় দেখে তার সাথে কথা বলতে যায়। সে লং হিল রোড লেইন ক্লোভে তার বাড়ির দিকে যাচ্ছে। গ্লোভার তার সাথে কথা বাড়াতে থাকে এবং তার ব্যাগপত্র নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায়। প্রিঙ্কা তাকে বাড়ির ভিতরে আসতে বলে এবং চা অফার করে। গ্লোভার চা খেতে চায় না এবং সে সেখান থেকে চলে আসে। ফেরার পথে প্রিঙ্কার বাড়ির ঠিক পেছনের রাস্তায় এক বৃদ্ধ মহিলার সাথে সে অশ্লীলতা করে এবং তার উপর আক্রমণ করে। সেই মহিলাটা ছিল 85 বছর বয়সী বিধবা মার্গারেট ফাউড। পুলিশ ধরতে পারে এই সব কিছুই বিশেষ একজনেরই কাজ, কিন্তু পুলিশ কখনো তাকে চেনে না, তাই পুলিশ তাকে নাম দেয় গ্র্যানি কিলার। এই মহিলাটির মাথার পেছনে লাঠি জাতীয় কিছু দিয়ে আঘাত করে এবং যখন সে কাঁপতে কাঁপতে পড়ে যায় তখন আবারও মাথার আরেক পাশে আঘাত করে। এরপর গ্লোভার প্রতিবারের মতো তার পায়ে জুতো পরিয়ে দেয় এবং ওয়াকিং স্টিককে জায়গা মতন রাখে এবং তার হাত ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এর ঠিক কয়েক মিনিট পরে একটি স্কুল গার্ল মার্গারেটের লাশ রাস্তার পাশে একটা ময়লা কাপড় স্তূপে পড়ে থাকতে দেখে। গ্লোবাল মার্কেটের পাশ থেকে $300 চুরি করে নেয় এবং মদমেন আরএফএল ক্লাবে যায় এবং সেখানে গিয়ে সব টাকা উড়ায়। মার্গারেটের খুনের 24 ঘন্টার মধ্যে 3 নভেম্বরে 81 বছর বয়সী অলিভ ক্লিভল্যান্ডকে খুন করেছে। এটা ছিল গ্র্যানি কিলারের চতুর্থ খুন। অলিভ তার বাড়ির আশেপাশে রাস্তায় একটি বেঞ্চে বসেছিল। হঠাৎ অলিভের একটু অস্বস্তি লাগতে থাকে, সে তার বিল্ডিং এর দিকে হাঁটতে থাকে। ঠিক তখন গ্লোবাল পেছন থেকে তার উপর আক্রমণ করে এবং তাকে টেনে হিঁচড়ে পাশের একটি গলিতে নিয়ে যায়। সে তার মাথা ধরে কংক্রিটের উপর বাড়ি দিতে থাকে এবং তার প্যান্টি বুট খুলে নিয়ে তার গলা শক্ত করে পিটিয়ে ধরে। এরপর আবার সে তার স্বভাব মতো তার ওয়াকিং স্টিক ঠিক জায়গা মতো রেখে দেয় এবং হ্যান্ডব্যাগ থেকে $6 নিয়ে যায়। আরো একবার পুলিশ ঘটনাস্থলে কোনো প্রমাণ পেল না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে সরকার ঘোষণা করে যে এই গ্র্যানি কিলারকে ধরিয়ে দিতে পারবে তাকে $2,00,000 পুরস্কার দেওয়া হবে, যার পরিমাণ পরবর্তীতে আরো বাড়িয়ে $2,50,000 করা হয়। 23 নভেম্বর 1989 গ্লোবাল মিডল হেড রোড মদমেনে বুয়েনা ভিস্তা হোটেলে বসেছিল। সেই সময় 93 বছর বয়সী মিউরিয়াল ভেল কর্নার তার চোখে পড়ে। মিউরিয়াল তখন সেই হোটেলের অপোজিটে হেঁটে যাচ্ছিল। মিউরিয়াল চোখে একটু কম দেখতে পেত এবং কানেও কম শুনতে পেত। গ্লোবালের মাথায় আবার সেই বিভীষিকা চাড়া দিয়ে ওঠে। সে তার গাড়িতে যায় এবং হাতুড়িয়ার গ্লাভস নিয়ে আসে। গ্লোবাল মিউরিয়ালের পিছিয়ে পিছিয়ে মিউস্টন স্ট্রিট পর্যন্ত তার বাড়ি যায়। তার বাড়ির দরজার সামনে যেতে গ্লোবাল তার উপর হিংস্র হায়নার মতন ঝাঁপিয়ে পড়ে। সে তার মুখ চেপে ধরে এবং তাকে হাতুড়ি দিয়ে মারতে থাকে। যখন মিউরিয়াল মাটিতে পড়ে যায় তখন গ্লোবাল তার প্যান্টিহাউস খুলে তার গলায় ট্যাকাতে থাকে। সেই সময় মিউরিয়াল আবার চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। গ্লোবাল তখন আবার তাকে হাতুড়ি দিয়ে মারতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে মরে যায়। এরপর সে তার ব্যাগের ভিতর থেকে সব টাকা পয়সা বের করে নেয় এবং তার বাসার ভিতরে গিয়েও দামি জিনিসপত্র খোঁজাখুঁজি শুরু করে এবং সেখান থেকেও $100 নিয়ে সে পালিয়ে যায়। সেদিন বিকেলে মিউরিয়ালের একজন প্রতিবেশী তার লাশ খুঁজে পায়। এই খুনের পর পুলিশ এই প্রথমবার ঘটনাস্থলে গিয়ে কিছু ফরেন্সিক প্রমাণ পেতে সক্ষম হয়। তারা সেখানে রক্তাক্ত একটি জুতোর ছাপ পায়। একজন প্রতিবেশী বলে তারা একটি লোককে দেখতে পায়। লোকটি ছিল মধ্যবয়স্ক, খুবই সুঠাম দেহ এবং তার চুল ছিল কিছুটা ধূসর বর্ণের। সেই লোকটিকে সরকার $2,50,000 পুরস্কার ঘোষণা করে। 1990 সালের 11 জানুয়ারি গ্লোবাল রিভার রোডের গ্রিনউইচ হসপিটালে যায় তার সেলসের কাজের জন্য। সে তার কাজের ইউনিফর্ম পরা ছিল এবং তার হাতে একটা ক্লিপবোর্ড ছিল। সে হাসপাতালের প্যালিয়েটিভ কেয়ার ওয়ার্ডে যায় যেখানে চারজন বৃদ্ধ ও অসুস্থ মহিলা ভর্তি ছিল। সেখানে ডেইজি রবার্টস নামে একজন 82 বছর বয়সী ক্যান্সারের রোগীও ছিলেন। সে তার কাছে গিয়ে তার শারীরিক অবস্থা জিজ্ঞেস করতে করতে একটা সময় তার আপত্তিকর জায়গা স্পর্শ করে। ডেইজি সাথে সাথে চিৎকার করে এবং সাহায্যের জন্য কাউকে ডাকে। একজন নার্স এসে গ্লোবালকে দেখে ফেলে এবং গ্লোবাল সেখান থেকে পালিয়ে যায়। নার্স গ্লোবালের গাড়ির নাম্বার নোট করে এবং পুলিশকে জানায়। হাসপাতালের কর্মীরা গ্লোবালের নামও খুঁজে বের করে। এক সপ্তাহ পর পুলিশ গ্লোবালের ছবি নিয়ে সে হাসপাতালে যায় এবং হাসপাতাল কর্মীরা তাকে চিনে ফেলে। কিন্তু পুলিশ তখন ধরতে পারেনি গ্র্যানি কিলারের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা। এরপর চ্যাটউড পুলিশ স্টেশনের ডিটেকটিভরা গ্লোবালকে সন্দেহ করে এবং তাকে ডেকে পাঠায়। গ্লোবাল যখন আসে না তখন পুলিশ তার বাড়িতে যায় এবং তার স্ত্রীর কাছে শোনে যে গ্লোবাল ঘুমের ঘরে খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এবং সেই মুহূর্তে সে রয়্যাল নর্থ শোর হসপিটালে ভর্তি ছিল। পুলিশ হাসপাতালে যায় কিন্তু গ্লোবাল তাদের সাথে কথা বলতে চায় না। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে গ্লোবালের একটি সুইসাইডাল নোট দেয় যেটাতে লেখা ছিল, নো মোর গ্র্যানিজ, নো মোর গ্র্যানিজ, অ্যান ইজি স্টার্টেড ইট। এখানে বলে রাখি ইজি ছিল গ্লোবালের শাশুড়ির নাম। এসবের কারণে পুলিশের সন্দেহ দৃঢ় হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সে সব কিছু অস্বীকার করে। এরপর থেকে পুলিশ গ্লোবালের উপর নজরদারি শুরু করে। 1990 সালের মার্চ মাসে গ্লোবাল তার ষষ্ঠ এবং শেষ খুনটি করে, যার বয়স ছিল 60 বছর এবং তিনি ছিলেন একজন ডিভোর্সি, যার নাম ছিল জোয়ান সিনক্লেয়ার। গ্লোবালের সাথে তার আগে থেকে একটা ভালো সম্পর্ক ছিল। পুলিশের চোখ এড়িয়েও গ্লোবাল তাকে খুন করে এবং পরবর্তীতে পুলিশ তার লাশ পায়। সে সিনক্লেয়ারকেও একইভাবে হত্যা করে এবং তাকে রেপও করে। লাশ পাওয়ার পর পুলিশ যখন তার বাড়ি সার্চ করে তখন বাথটাবে গ্লোবালকে অচেতন অবস্থায় পায়। এরপর গ্লোবাল পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় সেই সিনক্লেয়ারকে খুন করে। কারণ হিসেবে সে বলে সিনক্লেয়ারের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সে তাকে খুন করার পর নিজেও মাদকদ্রব্য গ্রহণ করে এবং আত্মহত্যা করার চেষ্টা করে। একসময় সে অজ্ঞান হয়ে বাথটাবে পড়ে যায়। 1990 সালের 28 মার্চ গ্লোবালের বিচারের সময় সে তার সব দোষ স্বীকার করে। সাইকিয়াট্রিস্টটা বলে এসবের কারণ গ্লোবাল ছোটবেলা থেকে তার মাকে প্রচন্ড ঘৃণা করত এবং পরবর্তীতে সে তার শাশুড়িকেও দেখে একইভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতে। এসবের কারণে বৃদ্ধ মহিলাদের উপর ধীরে ধীরে তার এক প্রকারের রাগ আর ঘৃণা জন্মে যায় এবং ধীরে ধীরে সে ভয়ঙ্কর রকম মানসিক রোগীতে পরিণত হয় এবং যার পরিণাম হিসেবে কতগুলো বৃদ্ধ মানুষকে নৃশংসভাবে খুন হতে হয়। ছয়টি খুন প্রমাণিত হলেও সেই সময় এভাবে আরো নয়টি খুন হয় যেগুলো পুলিশ প্রমাণ করতে পারে না, কিন্তু সন্দেহ করে যে গ্লোবারই এইসব খুনের সাথে জড়িত ছিল। গ্লোবারকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরে তাকে যাবজ্জীবন দেওয়া হয়, কিন্তু কোনো আদালতই তাকে শাস্তি দিতে পারে না। 2005 সালের 9 সেপ্টেম্বর গ্লোবার জেলের ভিতরে আত্মহত্যা করে। অপরাধের শাস্তি অপরাধী পাবে সেটা যেভাবেই হোক, তবে এমন প্রত্যেকটা অপরাধের পেছনে রয়েছে অনেক গল্প। যেমন গ্লোবারের ছিল তার মা এবং শাশুড়ির প্রতি তার জেদ আর ক্ষোভ। তবে কারণ যাই হোক, অপরাধ শেষ পর্যন্ত অপরাধী যার কোনো মাফ নেই। এতক্ষণ ধরে শুনছিলেন আজকে কুয়াশার এক্সপ্রাইজের গল্প, যার নাম ছিল গ্র্যানি কিলার্স। আর এখন শুরু হয়ে যাচ্ছে কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনীর নাম অদৃশ্য, লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তি। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, এর সঙ্গে রয়েছে শর্মিল। আমাদের প্রতিদিনের একটা ছক বাঁধা জীবন থাকে, সেই জীবনের একটা সাজানো গোছানো রুটিন থাকে। কখনো কেউ নীল সাদা ইউনিফর্ম পরে গুটি গুটি পায়ে স্কুলে যায়, আবার কখনো কেউ টিফিন ক্যারিয়ারটা হাতে নিয়ে ছুটে চলে অফিসের দিকে। পথে চলতে চলতে আমরা অনেক নতুন মানুষের সাথে পরিচিত হই, কারো কারো সাথে সম্পর্ক অনেক ভালো দিকে যায়, আবার কারো কারো সাথে একটু স্বাভাবিক সম্পর্ক থাকে। কিন্তু কখনো কখনো এই স্বাভাবিক সম্পর্কগুলোতে ঘটে যায় অস্বাভাবিক কিছু, যে অস্বাভাবিকতার কোনো সীমারেখা নেই, কোনো শুরু নেই, কোনো শেষও নেই। আপনি আপনার প্রতিদিনের জীবনে যে মানুষটার সাথে প্রতিনিয়ত মিশছেন, প্রতিনিয়ত যার সাথে বাক্য বিনিময় হচ্ছে, হাসি ঠাট্টা বিনিময় হচ্ছে, যার সাথে একসাথে বসে খাচ্ছেন, কাজ করছেন, বেড়াতে যাচ্ছেন, বন্ধুদের মধ্যে কারো কারোর সাথে আপনার সম্পর্কটা একটু বেশি ভালো, কারোর সাথে একটু বেশি খারাপ, এমন সম্পর্কদের ভিড়ে সবগুলো মানুষকে খুব কাছে থেকে চেনা একটা মানুষের পক্ষে সম্ভব না। আমাদের পাশের চেয়ারে বসে থাকা মানুষটার সবটুকু আমরা জানি, কি থাকে তার হাসির পেছনে, কি থাকে তার মুখোশের আগে, সেটা আমরা অনেক সময় জানার চেষ্টাও করি না। কিন্তু এই চেষ্টা না করাও কখনো কখনো কাল হয়ে দাঁড়ায়, তারপর ঘটে অশুভ কিছু। শুরু হয় এত দ্রুত অন্ধকার অধ্যায়।
হেই, কি অবস্থা? আজ বাইরে যা ট্রাফিক, আসতে দেরি হয়ে গেল। এই বস কি ঢুকেছে?
ঢুকেছে মানে আরো আধা ঘন্টা আগে ঢুকেছে। আজ তোমার খবরই আছে, আসার সাথে সাথে তোমাকে যেতে বলেছে।
ইস রে, আজ চাকরিটা নিয়ে টানাটানি লেগে যাবে দেখছি। যাই, ঝাড়িটা খেয়ে আসি। স্যার আসবো?
এসো। শোভা, কাল যে ফাইলগুলো দিয়েছি সেগুলো হয়েছে?
জি বস, হয়ে গেছে।
গুড। শোনো, পরশু আমাদের ক্লায়েন্টের সাথে খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, গেট প্রিপেয়ার্ড। তোমাকেই সব কিছু করতে হবে, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন ইউ।
জি স্যার, কোনো সমস্যা নেই।
শাবাব শোনো, দেখো তোমাকে আমি কখনোই কোনো কিছুর জন্য কিছুই বলি না। তুমি আমার এখানে সবচেয়ে ট্যালেন্টেড এমপ্লয়ি, সেই জায়গা থেকে তোমাকে আমার কিছুই বলার নেই। কিন্তু অফিসের তো একটা নিয়ম আছে, সেটা তো মেনটেন করতেই হবে, নাহলে অন্যরা বিষয়গুলো একটু খারাপভাবেই দেখবে, তাতে তোমারই সমস্যা। সবার সাথে মিলেমিশে কাজ করাটা ভালো না?
জি স্যার, অবশ্যই। আই এম সরি স্যার, নেক্সট টাইম আমি খেয়াল রাখবো।
ওকে, ঠিক আছে, তুমি এসো।
কি ব্যাপার, খুব ঝালো?
একদম আপাদমস্তক ঝেড়ে দিয়েছে।
থাক থাক, হইছে। বসে তোমাকে কিছুই বল না, সেটা অফিসের সবাই জানে।
বস কিন্তু আমাকে ব্যাপক ভালোবাসে, যার যার সুপারিশ লাগবে জলদি আমাকে ঘুষ দাও।
হ্যাঁ, সেটাই করতে হবে দেখছি। কি ব্যাপার শাবাব, বের হবে না?
হ্যাঁ হ্যাঁ, বের হবো।
তাড়াতাড়ি আসো, গাড়ি ছেড়ে দেবে তো। আচ্ছা শাবাব, তোমার পাশের চেয়ারে নতুন কাউকে নিয়েছে?
না, এখনো কনফার্ম হয়নি।
বস বললো কিছু সিডি নাকি জমা হয়েছে, সেগুলো আমাকে দেখতেও বলেছিল। পরশুদিনের প্রেজেন্টেশনটা শেষ করে তারপর দেখব।
একা একা এত কিছু সামলাতে পারছো?
কি আর করার, আমার কপালই খারাপ।
আসলে এটা নিয়ে আমিও ভাবছি, যেই তোমার পাশে চেয়ারে চাকরি নেয় কিছুদিন পর তার কিছু না কিছু হয়, বিষয়টা আমার মাথায় আসছে না।
আমারও একই অবস্থা, কাহিনী আসলে ধরতে পারছি না। এসে গেছি, এই বাই, কালকে দেখা হবে।
ওকে বাই।
শাবাব একটা অ্যাডফার্মে খুব ভালো পোস্টে চাকরি করে। শাবাব প্রচুর মেধাবী একটা ছেলে এবং তার কাজের প্রতিও খুব সে মনোযোগী ছিল। তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারত না, তাই অফিসের উপরের লেভেলের মানুষেরাও তাকে খুবই পছন্দ করত। প্রফেশনাল লাইফের বাইরেও ব্যক্তি হিসেবে সবার কাছে খুবই প্রিয় ছিল শাবাব। তার কলিগরাও তাকে খুব পছন্দ করত। সবার সাথে একটা বন্ধুসুলভ আচরণ স্বভাবের ছিল, তবে তার মধ্যে কিছু অদ্ভুত বিষয় অবশ্যই ছিল। শুধুমাত্র তাকে ছাড়া তার আর অন্য কোনো রেফারেন্স ছিল না। তার পরিবারের কে কোথায় থাকে সেসব কেউ জানে না। সে কখনোই তার পরিবারের বিষয়ে আলোচনা করে না। একমাত্র সে কাজের জায়গায় খুব ভালো ছিল বলে তার সিভি নিয়েও কেউ কোনো কথা বলেনি কখনো। অফিসের গাড়িতে করে সে একটা বাস স্ট্যান্ডে এসে নামত, তারপর হেঁটে হেঁটে যেত। কোথায় যেত তা কেউ জানে না। সেদিনও গাড়ি থেকে নেমে সে হাঁটতে শুরু করলো।
ও
আইসো, খারাপ খারাপ। আইসকা কি খাইবা?
গেটটা তালা দিয়ে উপরে চলে আসো।
আইসা কি আইসকা খুব জ্বালাতন করছে।
এইগুলো আপনার মনের কল্পনা, এসব কিছুই না। আপনি যা খাবার এনজয় করেন।
কল্পনা তুমি দেখো না।
আহা, এখন কেন এসব কথা? এত কষ্টের পর এটা পেয়েছি, একটু শান্তি মতো ছেড়ে দেবেন।
তুমি তো সারাদিন বাইরে থাকো, তোমার তো কিছু সহ্য করন লাগে না। তুমি তো খাইয়া তাইয়া তাও খা। আমার তো সবই সহ্য করন লাগে,
ভেতরে যাবে না
কেন?
আরে বস কিছু বলেনি
না তো?
কি হয়েছে? আরে নতুন একটা মেয়ে এসেছে ইন্টারভিউ দিতে, তোমার পাশে চেয়ারেই বসবে।
আচ্ছা তাই নাকি, তাহলে তো যেতেই হয়।
চলো।
স্যার আসবো?
আরে শাবাব কামিন, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা ওর নামই শাবাব, ওর সাথেই তোমাকে কাজ করতে হবে।
হ্যালো স্যার।
না না, আমাকে স্যার ডাকতে হবে না, ইউ ক্যান কল মি শাবাব।
থ্যাংক ইউ সো মাচ।
শাবাব, যাবতীয় কথা আমি ওর সাথে সেরে নিয়েছি, আজ থেকে ও কাজ করবে। ফ্র্যাঙ্ক কিন্তু ভীষণ চঞ্চল মেয়ে, অতএব একটু সাবধান। ওকে সব বুঝিয়ে দিও। স্যার তুমি ওর সাথে যাও।
ওকে স্যার, থ্যাংক।
শ্রেয়া তুমি অফিসটা ঘুরে দেখেছ?
হ্যাঁ আপনি আসার আগে দেখেছি।
আর ইউ নার্ভাস?
আমি কখনোই নার্ভাস হই না, আমি সবসময় চিল মোডে থাকি।
বাহ, তোমার সাথে অফিস করে বেশ মজা পাবো মনে হচ্ছে। আচ্ছা চলো ক্যান্টিনে গিয়ে একটু বসি, একটা স্ট্রং কফি খাও, দেন উই উইল গেট ব্যাক টু ওয়ার্ক টুগেদার। ওকে
ওকে।
কেদার, আরে কেদার, ও বুঝছি তোমরা আবার আইছো। আরে আমারে আর জ্বালাইস না, বাস বাস বাস।
না
আরে আমারে জ্বালাইয়া কোনো লাভ নাই, আমি কাউরে ডরাই না, আমারে ডর দেখাইয়া কোনো কিছুই করতে পারি না। আইতাছি।
কি ব্যাপার, এতক্ষণ ধরে দরজা ভাঙতেছি আমি।
হ্যাঁ, আমি ঘুমতে পাই নাই, কান্নার শব্দ বেশি আছিল।
আহা চাচা, এসব অদ্ভুত কথা বলা বন্ধ করেন তো।
রমেশ চাচা, রমেশ চাচা,
কি হয়েছে?
এইসব কি রমেশ চাচা, ঘরের মেঝের মধ্যে রক্ত পড়ে আছে। আপনি জানেন না, দিনের বেলা সব রক্তারক্তি দেখতে আমার ভালো লাগে না। হাসছেন কেন, যান তাড়াতাড়ি পরিষ্কার করেন।
কারতাছি, আজীব মানুষ, আজীব দুনিয়া, বড়ই আজীব দুনিয়া, বড়।
গুড মর্নিং
স্যার। হে, গুড মর্নিং শ্রেয়া। তোমাকে আমি বলেছি না, আমাকে স্যার বলবে না,
ভুলে যাই। আচ্ছা, নেক্সট টাইম খেয়াল রাখবো।
কালকে ডেটাগুলো সব ক্লিয়ার করেছো?
হ্যাঁ, অলমোস্ট, কিছুটা বাকি আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি স্যার।
প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, তুমি ফিরে সুস্থ করো।
থ্যাংক ইউ স্যার। ও সরি শাবাব।
দ্যাটস লাইক আ গুড গার্ল।
কি শাবাব, কি ব্যাপার?
কিসের ব্যাপার?
না মানে, নতুন কলিগদের কেমন লাগছে তোমার?
ভালো। কেন?
না মনে হয় একটু বেশি ভালো লাগছে।
আরে না না না, তোমার তো প্রত্যেকবারই এমন মনে হয়। তোমাকে তো আমার সন্দেহই হচ্ছে, তুমি প্রত্যেকবার এমন করে বলো আর কিছুদিন পর মানুষটাই উধাও হয়ে যায়।
হ্যাঁ, সন্দেহ তো আমার তোমাকে হচ্ছে।
মানে?
আরে পান করছিলাম। যাই হোক, শ্রেয়া মেয়েটা কিন্তু ভালোই আছে।
কাজেও খুব মনোযোগী।
ও আচ্ছা, তাই না?
আসো।
আরে শ্রেয়া, তোমারই কমতি ছিল, এসো এসো,
কফি খেতে এলাম।
অবশ্যই শাবাব, কফিটা কি তুমি বানিয়ে দেবে?
ইয়ে মানে জয়, আমার মনে হয় কফিটা তোমারই বানিয়ে দেওয়া উচিত।
আরে না না, কারো কফি বানাতে হবে না, আমি বানিয়ে নিচ্ছি।
ঠিক আছে। এই শাবাব, আমি ডেস্কে গেলাম, অনেক কাজ জমে আছে।
স্যার আপনাকেও দেবো?
কি দেবে?
না মানে আমি কফির কথা বলছিলাম।
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাও। আচ্ছা শ্রেয়া, তোমার বাড়িতে কে কে আছেন?
সবাই আছে, বাবা মা আমি আর ভাই।
ও ভাই, মানে ভাই কি তোমার বড়?
না ছোট।
ও আচ্ছা আচ্ছা। শ্রেয়া, পরিবারের বাইরে তোমার আর কে কে আছে, মানে কাছের মানুষজন কেউ
আছে? আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমার খুবই ক্লোজ।
ও আচ্ছা, এছাড়া আর কেউ নেই? আই মিন সামওয়ান স্পেশাল?
ইয়ে মানে স্যার চিনি?
কি?
না মানে স্যার কফিতে চিনি কত চামচ?
দুই চামচ। আচ্ছা, তুমি কি আমার কথা এড়িয়ে যাচ্ছ?
না তেমন কিছু।
আর তোমাকে বারবার বলেছিলাম আমাকে স্যার বলবে না।
ও হ্যাঁ হ্যাঁ, আমি এখন যাই।
ঠিক আছে যাও।
সেদিন গাড়িতে করে জয় শাবাব আর শ্রেয়া একই সাথে গেল। শ্রেয়ার বাসা সবচেয়ে দূরে, তাই তাকে সবার পরে নামাতে হবে। সবাই নেমে যাওয়ার পর গাড়িতে শুধু শ্রেয়া আর শাবাব। শাবাব ড্রাইভারকে বলে দিল আগে শ্রেয়াকে নামিয়ে তারপর তাকে নামাতে। অবশ্য ড্রাইভার এতে কিছুটা অমত করেছিল, কারণ শাবাবকে আগে নামাতে হলে অনেকটা ঘুরতে হবে। কিন্তু শাবাবের কথা শেষ পর্যন্ত তা শুনতেই হলো। গাড়ি শ্রেয়ার বাড়ির দিকে যেতে থাকে। শ্রেয়া শাবাব পাশাপাশি বসেছিল, শাবাব কোনো কথা বলছিল না। অর্থাৎ কোনো কারণ ছাড়াই সে অস্বস্তি রাখতে শুরু করলো। সে নিজেও বুঝতে পারছে না কেন। অনেকক্ষণ পর সে বুঝতে পারল, শাবাবের অদ্ভুত আচরণের জন্যেই তার এমন অস্বস্তি লাগছিল। এই মানুষটা সবসময় কথা বলতেই থাকে, সে একটু হাত পা সোজা করে বসে আছে, এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, তার চোখগুলো যেন কেমন চকচক করছিল।
ইয়ে মানে শাবাব, আপনি কিছু বলছেন না যে? আপনার কি শরীর খারাপ করছে?
না।
তাহলে কোনো সমস্যা? যেভাবে চুপচাপ বসে আছেন যে।
খুব ক্ষুধা পেয়েছে।
আচ্ছা, আমি অফিসের ক্যান্টিন থেকে কিছু স্ন্যাক্স কিনেছিলাম, আমার ব্যাগে আছে, দেব?
না, ওসব দিয়ে আমার হবে না।
ও আচ্ছা, তাহলে আমরা রাস্তায় কোথাও নেমে
রক্ত তোমার শরীর থেকে রক্তের গন্ধ পাচ্ছি, রক্ত পড়ছে।
মানে আমি ঠিক বুঝতে পারছি না কি বলছেন। সে ভীষণ ভয় পেয়ে যায়। স্বভাবের এসব কথার আগা মাথা সে কিছুই বুঝতে পারছিল না। কিছুদিন ধরে সে শারীরিকভাবে একটু অসুস্থ, কিন্তু সেটা তো স্বভাবের কোনোভাবে জানার কথা নয়। সে কিভাবে সেটা জানতো? এবং এত নোংরা ভাবে সে বলছিল যে ভয় চেষ্টে আর ঘৃণায় রাখছিল বেশি। স্বভাব এমনিতে দেখতে খুবই সাজানো গোছানো ভরা চেহারার মানুষ, কিন্তু ওই মুহূর্তে তাকে পিশাচের মতন লাগছিল। স্যার দিকে তাকিয়ে যখন সে হাসছিল, স্যার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সে স্বাভাবিক নয়, অন্য কেউ, ভয়ঙ্কর একটা কেউ। স্যার চিৎকার দেওয়ার সাথে সাথে ড্রাইভার গাড়ি ব্রেক করলো। এতক্ষণ সে কিছু খেয়ালই করেনি। গাড়ি থামিয়ে স্যার মাথায় পানি ঝালা হলো, তারপর তাকে বাসায় পৌঁছে দেওয়া হলো। স্যার সেদিন স্বাভাবকে আর কিছুই বলতে পারলো না। শ্রেয়াকে বাসে পৌঁছে দিয়ে ড্রাইভার শেবাবকে বাড়িতে পৌঁছে দিল।
চাচা, ও চাচা,
ও আইতাছি।
কি ব্যাপার, চোখ মুখ সব শুকায় আছে কে?
না, এমনিতেই টায়ার্ড লাগছে খুব।
ও আচ্ছা, আজকা স্পেশাল খাবার হইব নাকি? লগে আনছেন কিছু?
না, আজকে নিয়ে আসতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি নিয়ে আসব।
মনে হইতাছে তোমার আর দর হইতাছে না, তয় এমন একটু সাবধানে কইরো, আশেপাশের মানুষ কিন্তু কথা উঠাইতাছে।
কে কে কি বলেছে?
না, সেইভাবে কিছু কয় নাই, তারপরও।
থাক, সেসব আমি বুঝব। আরে, এটা বের হলো কি করে? চাচা, ও কিভাবে বের হলো?
আর না, আর ধরতে পারবি না।
চাচা, ওকে ধরো, ধরো ওকে, ধরো।
না 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 স্যার, আমি যাবো না, ওরা আমার জ্বালায়, খুব ভয় লাগে, এমন করিস না, আমি যাবো না, আমি যাবো না।
দিদি, দিদি, এখানে হাসপাতালে কোনো
আমি যাবো না, মরণ তো মরণ আসতেছে, তুই মরবি, তুই মরবি।
কুয়াশা,
লেখা গল্প অদৃশ্য, যা প্রথম পর্ব এতক্ষণ শুনেছেন। এখন আর কোনো কথা না বলে সোজা চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে। আপনি আছেন আজি সাবিনের সঙ্গে। স্বাভাবের বাড়িতে স্বাভাবের রমিজি থাকে, এটা স্বাভাবের বাবার নিজের বাড়ি। বাড়িটা আসলে স্বাভাবের বাবারও ঠিক বলা যায় না, তবে এটা পৈতৃক নিবাস। বাড়িটা অনেক পুরনো। বাবা মারা যাওয়ার পর স্বাভাব, রমিজ আর তার মা মিসেস রেহানা এই বাড়িতে থাকেন। কিছুদিন পর স্বাভাবের কিছু অদ্ভুত আচরণে মিসেস রেহানা খুব চিন্তিত হয়ে পড়েন। কি সে অদ্ভুত আচরণ তা আমরা গল্পের বিভিন্ন পর্বে জানব। সেসব আচরণ এক একটা সময় মাত্রাতিরিক্ত হওয়াতে মিসেস রেহানা তাকে বাধা দিতে যায়। সেই সময় স্বাভাব তার মাকে ঘরের মধ্যে আটকে রাখে এবং দিনের পর দিন সে বাড়িতে একটা অন্ধকার গুহায় পরিণত হতো। সে ঘরের মধ্যে থাকতে থাকতে একটা সময় রেহানা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, সে প্রায় পাগল হয়ে যায়। আর এভাবেই দিনের পর দিন চলতে থাকে।
এত রাইতে ফিরলাম কেন?
এই কি খবর জয়? অফিসে সবাই চুপচাপ কেন?
আরে সবাই চাপে আছে। আর তুমি আজ তাড়াতাড়ি?
এই চলে এলাম আর কি। আচ্ছা যাই হোক, ওই ইয়ে কি জানো, শ্রেয়া কোথায়?
হ্যাঁ হ্যাঁ, সেই শ্রেয়ার খোঁজ?
আরে না, তেমন কিছু না, ওকে কিছু কাজ দিয়েছিলাম তাই খোঁজ নিচ্ছি।
ও আসেনি
কেন? আসেনি কেন?
ওই অসুস্থ।
হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে ওর?
কাল থেকে নাকি খুব জ্বর, বসের কাছে ফোন দিয়েছিল, ছুটি নিয়েছে।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে ফেরার সময় ওর বাসা হয়ে যাবো চিন্তা করছি।
যান যান, দেখে আসুন তাকে, আর আমাকে জানিও কি হয়েছে। আর শোনো, যাওয়ার পথে মিষ্টি নিয়ে যেও।
ধর তুমি সব কিছুতে এসবই ভাবো। আসবো?
আপনি?
হ্যাঁ, অফিসে গিয়ে শুনলাম তুমি নাকি অসুস্থ, তাই চলে এলাম।
ও আচ্ছা, বসুন না।
না না ঠিক আছে, তোমার ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আমি বসছি।
মা, একটু চা পাঠিয়ে দিও।
এসেই তোমার মাকে দেখলাম, তুমি মনে হয় তোমার মায়ের মতোই হয়েছ।
হ্যাঁ, সবাই তেমনই বলে।
আচ্ছা, তোমার সাথে কিছু কথা ছিল, তুমি যদি মানসিক ভাবে সুস্থ থাকো তাহলে আমি বলবো।
হ্যাঁ বলেন, খুব সমস্যা নেই।
শ্রেয়া, তুমি হঠাৎ অসুস্থ হলে কেন?
না, নতুন অফিসে জয়েন করেছি, হঠাৎ কাজের চাপ, তাই একটু।
এটাই কারণ নাকি অন্য কিছু?
না না, অন্য কোনো কারণ নেই।
তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ শ্রেয়া?
না, আমি কিছু লুকাবো কেন, লুকানোর মতো কিছু নেই।
আর ইউ অ্যাফ্রেড? তুমি কি আমাকে ভয় পাচ্ছ?
না না, আমি ভয় পাবো কেন?
তাহলে তুমি ঘামছো কেন?
মানে জ্বরটা পড়ে যাচ্ছে মনে হয়। কি হলো? মা মা, ইলেকট্রিসিটি চলে গেল নাকি? মোমবাতিটা কোথায় রেখেছো?
আচ্ছা, মানুষের কলিজার সাপ নিয়েছো কখনো?
শ্রেয়ার চিৎকার শুনে তার মা দ্রুত রুমে এলেন। ততক্ষণ ইলেকট্রিসিটি চলে এসেছে। তিনি এসে দেখেন শাবাব ঘরের এক পাশে চেয়ারে বসে আছে, আর শ্রেয়া খাটের একেবারে কোনায় প্রচন্ড ভয় কাঁপছে। তার মা ঘরে ঢোকার সাথে সাথে শাবাব ব্যস্ত হয়ে শ্রেয়াকে জিজ্ঞেস করতে থাকতো কি হয়েছে, কিন্তু শ্রেয়া কিছুই বলছে না। সে প্রচন্ড কাঁপছে এবং দরদর করে থামছে। শ্যাবাব সেখান থেকে সেদিন চলে আসে এবং শ্রেয়াকে বলেও আসে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকতে, সুস্থ হলে যেন সে অফিসে আসে। সে আসলে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। কিছুক্ষণ আগে তার মনে হচ্ছিল শ্যাবাব তার কানের কাছে এসে ফিসফিস করে তাকে ভয়ঙ্কর কিছু বলছে, আবার আলো আসার সাথে সাথে সে দেখত শ্যাবাব তার জায়গাতেই বসে আছে। সব মিলিয়ে শ্রেয়ার মনে শাবাবের প্রতি একটা ভয় জন্ম নিল। সেদিন শাবাব বাড়িতে ফিরে দেখে দরজা খোলা, অথচ সে রমেশকে বারবার বলে দিয়ে গেছে যদি কিছুতে এই বাড়ির দরজা না খোলা থাকে। সে ভেতরে যাচ্ছে এমন সময় তার কানে কিছু কথোপকথন ভেসে আসতে লাগলো। সে ধীরে ধীরে ভেতরে গেল।
রমেশ এসব কি হচ্ছে?
আপনাকে কইছিলাম আমার জ্বালায় আমার খুব জ্বালা চোর করে, এসবের ব্যবস্থা করেন।
আহ রমেশ, এসব কিছু না। আর তুমি বাড়ির দরজা খুলে রেখে এখানে কি করছো? কেউ যদি ভেতরে আসতো?
আমি তো আসি নাই, আমার ডাইকা নিয়ে আইছে।
বাজে কথা ছাড়ো, যাও নিজের ঘরে যাও।
আরে শ্রেয়া, কেমন আছো তুমি?
এখন ঠিক আছি,
কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব অসুস্থ। আজ না আসলেও তো পারতে, সুস্থ হয়ে তারপরে আসতে।
না এখন ঠিক আছি, আমি এসেছি একটা কাজে।
ও আচ্ছা, অফিস করছো না?
না আমি একটু বসের সাথে কথা বলতে এসেছি।
ও আচ্ছা, কোনো সমস্যা হয়েছে?
না না কোনো সমস্যা নেই, আমি আসলে আমার রেজিগনেশন লেটার দিতে এসেছি। আমি আর এখানে কাজ করতে পারবো না হয়তো।
কেন, কি হয়েছে, কোনো সমস্যা?
না না তেমন কোনো সমস্যা নেই, আসলে আমার একেবারে ব্যক্তিগত কিছু সমস্যা, আর শারীরিকভাবেও আমি ভালো ফিল করছি না।
ও আচ্ছা, ঠিক আছে, বস অফিসেই আছে, তুমি যাও।
স্যার আসবো?
হ্যাঁ শ্রেয়া এসো বসো।
থ্যাংক ইউ স্যার।
এখন কেমন আছো?
এখন একটু ভালো স্যার, আমার একটু কথা ছিল।
হ্যাঁ বলো না।
স্যার আমি রিজাইন দিতে চাই।
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসেছো এক মাসও হয়নি, এর মধ্যে রিজাইন দাও কি?
না স্যার, আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আসলে আর কন্টিনিউ করতে পারছি না।
দেখো স্যার, তুমি যদি একান্ত কাজ করতে নাই চাও তাহলে আমি তোমাকে জোর করতে চাই, কিন্তু আমি তোমাকে একেবারেই পার্সোনালি একটা প্রশ্ন করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড।
ইয়েস অফ কোর্স, আপনি জিজ্ঞেস করুন।
আসলে ঠিক কি কারণে তুমি চলে যাচ্ছ তুমি কি আমাকে সত্যি করে বলবে? আমার কাছে কিছু লুকাবে
না। না স্যার তেমন কোনো কারণ নেই, মানে অফিসে তেমন কিছু।
দেখো আমি তোমাকে সরাসরি একটা প্রশ্ন করি, শাবাব কি তোমাকে কিছু বলেছে, মানে তার কোনো কারণে কি তুমি?
না স্যার, আমি আসলে এই বিষয়ে কিছু বলতে চাই না, আপনি প্লিজ আমাকে এই বিষয় নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না।
ওকে, তুমি তোমার রেজিগনেশনটা এখানে রেখে যাও আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বাকি কাগজপত্র রেডি করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি।
জি স্যার, ভালো থাকবেন।
আরে শাবাব, তুমি এত দেরি করে আসলে, আজ তো কাহিনী হয়ে গেছে।
কেন, কি হয়েছে?
শ্রেয়া এসেছে।
হ্যাঁ তো অফিসে তো আসবি, এতে কাহিনী কি হলো?
আরে অফিস করতে আসেনি, রিজাইন দিতে এসেছে।
ও আচ্ছা।
ও আচ্ছা মানে কি? ব্যাপারটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই?
মাথা ব্যথা থাকবে কেন, আমার তো এখন অভ্যেস হয়ে গেছে।
শাবাব এটা কোনো ভালো অভ্যাস নয়, একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না একই ঘটনা বারবার ঘটছে কেন।
সেটা তো আমি জানি না, তাই না?
আরে শ্রেয়া, তুমি কখন এসেছো?
একটু আগে এসেছি।
ও, শুনলাম তুমি নাকি রেজিগনেশন দিচ্ছ।
হ্যাঁ, অলরেডি দিয়ে ফেলেছি, কিছু কাগজপত্রের জন্য ওয়েট করছি।
আমাকে তো কিছুই জানালে না, কি হয়েছে বলো তো? কোনো সমস্যা?
না, কোনো সমস্যা নেই, এমনিতেই আমার নিজের কিছু সমস্যার কারণে।
একেবারে নিজের সমস্যা হলে তো আসলে আর কিছু বলার নেই, তবে অন্য কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো কিন্তু।
না, অন্য কোনো সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে, বের হওয়ার সময় একসাথেই বের হবো। হ্যাঁ, আমার গাড়িতে করে, হ্যাঁ, আমি পৌঁছে দিয়ে আসবো তোমাকে। অলরাইট।
না না, আমি অফিসের গাড়িতে করে চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই আমার।
না, অফিসের একজন এমপ্লয়কে একেবারে শেষ পর্যন্ত পৌঁছে দেয়া তো আমার দায়িত্ব, তাই না?
মানে?
কোনো মানে নেই, অফিসের পর একসাথে বের হচ্ছি। ওকে
ওকে। কি ব্যাপার, গাড়ি এখানে থামলে যে? এটা কোন জায়গা?
এই যে, এইটা আমার বাড়ি।
আরেকদিন তোমার শরীরটা ভালো নেই তো?
আমার বাড়িতে গেলেই শরীর মন দুটোই ভালো হয়ে যাবে।
না, আমি আরেকদিন আসবো।
দেখো, তোমার কথা আমি বাড়িতে এসে অনেকদিন গল্প করেছি, আমার মুখে শুনে শুনে মা তোমাকে দেখতে চেয়েছেন একবার। আমার মা খুব অসুস্থ, প্লিজ তুমি না করো না, আমি নিজে আমার গাড়িতে করে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। নামো।
কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না, মাকে বলে আসিনি তো।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে চলো তো।
রমেশ চাচা, চাচা,
আজ মা দাঁড়িয়ে আইলেন সাথে? কেডা এটা?
আমার কলিগ।
বাহ, খুব ভালো করছেন।
এসো শ্রেয়া, ভেতরে এসো।
হ্যাঁ, আসেন আসেন, কোনো সমস্যা নাই, এইখানে একবার আইলে আর যাইবেন না। না মানে কইলাম, এই বাড়ি বড়ই সুন্দর, একবার ভেতরে গেলে আর আইতে মন চাইব না।
আর তুমি উপরে চলো। রমেশ চাচা, সব ব্যবস্থা করেন তাহলে। চলো চলো যাই।
বাড়িটা বেশ বড় তো, সুন্দর।
আমি আগেই বলেছিলাম, তুমি এখানে বসো।
কিন্তু আপনার মা কোথায়?
মা অসুস্থ তো, ভেতরে আছেন, তুমি বসো, আমি মাকে নিয়ে আসছি।
আচ্ছা ঠিক আছে। কে ওখানে?
শাবাবজি দেখতে একদম স্বাভাবিক মানুষের মতো, স্বাভাবিকও না, তাকে দেখলে নিঃসন্দেহে একটা ভালো মানুষ বলে মনে হয়, কিন্তু আসলে তার ভেতরে বাস করে একটা নরপিশাচ, যে আজ পর্যন্ত কেউ কোনো দিন ধরতে পারেনি। তার অফিসের পাশের চেয়ারে আজ পর্যন্ত যতগুলো মেয়ে জয়েন করেছে তাদের সবাইকে এক এক করে ঠিক একইভাবে কখনো মায়ের কথা, কখনো নিজের অসুস্থতার কথা বলে তার এই বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। তারপরে এরা আর কোনোদিন ফেরেনি। সবার বাড়িটা অনেকটা বাগান বাড়ির মতোই। আগে এই বাড়িটা আর দশটা বাড়ির মতোই আলোকিত একটা বাড়ি ছিল, কিন্তু দিনের পর দিন সবার এই বাড়িটাকে একটা অভিশপ্ত অন্ধকার বাড়িতে পরিণত করেছে। এই বাড়ির দেয়ারে লেগে আছে আর্তনাদ। এসব দেখে তার মাও একটা সময় মানুষের ভারসাম্য হারিয়ে ফেলে। রমিজও এসব জানত এবং একটা মোটা টাকার বিনিময়ে সে স্বভাবের এইসব কর্মে ইন্ধন জুগিয়ে গেছে। আমরা বলি না সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ, রমিজের ক্ষেত্রে তাই হয়েছে। টাকার নেশা একসময় টাকাকে ছাড়িয়ে আরো ভয়ঙ্কর নেশায় পরিণত হয়। স্বাভাবিক মেয়েগুলোকে শুধু মেরেই ফেলে না, তাকে কেটে খেয়ে ফেলে। রমিজও একসময় মানুষ ক্ষেপো হয়ে ওঠে, তখন আর তার টাকার প্রয়োজন হয় না। স্বভাবের সাথে সাথে সেও মানুষের রক্তের গন্ধে বুর হয়ে যায়। আর এভাবেই চলতে থাকে স্বভাবের ভয়ঙ্কর খেলা। এসব মেয়েদের আত্মার ওর বাড়িতেই ঘুরে বেড়ায়, কখনো বেড়াল হয়ে, কখনো কুকুর হয়ে, আবার কখনো আরো ভয়ঙ্কর কোন রূপ ধারণ করে। কিন্তু কোনো কিছুই স্বভাবের এই ভয়ঙ্কর নেশাকে দমাতে পারে না।
স্যার দেখেছেন?
হ্যাঁ শ্যামা, বিশো বসো।
থ্যাংক ইউ স্যার।
সব কিছু ঠিকঠাক আছে? সব কাজ ঠিক মতো চলছে তোমার?
হ্যাঁ স্যার, সব কিছু ঠিকঠাক আছে।
না, সব কিছু ঠিক নেই। তুমি কিভাবে বলতে পারো যে সব কিছু ঠিক আছে?
সরি স্যার, আমি আসলে কিছু বুঝতে পারছি না।
এত ইরেসপন্সিবল কিভাবে হতে পারো তুমি? এত বড় একটা বিষয় আর সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই?
স্যার, হোয়াট ইজ হ্যাপেনিং? আসলে আমি কিছু বুঝতে পারছি না স্যার।
একই ঘটনা বারবার ঘটছে স্বভাব। কেন ঘটছে? শ্রেয়া কেন রিজাইন দিল?
স্যার, হাউ ডু আই নো? আমি জানি না স্যার।
তুমি কেন জানো না? তোমার তো জানতে হবে স্বভাব। এমন কি বিষয় আছে যার জন্য তোমার সাথে কেউ কাজ করতে পারছে না?
স্যার, এই বিষয়ে আমি কিছুই জানি না স্যার।
আচ্ছা ঠিক আছে, যাও।
জি স্যার।
স্বভাব।
জি।
তোমার শার্টে কি এটা রক্তের দাগ লেগে আছে?
মানে না স্যার, মানে হ্যাঁ, ওই বাসা থেকে বের হওয়ার সময় হাত কেটে গিয়েছিল স্যার, তখন লেগেছিল বোধ হয়।
আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যালো প্রীতি।
হ্যাঁ জাবেদ, যাচ্ছ? কেমন আছো?
ভালো। তোর খবর কি রে, ভুলেই তো গেছিস।
না যাচ্ছো, নানা বিষয় নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর কি। বলো তারপর।
আচ্ছা শোন, তোর সাথে একটা জরুরি কথা আছে।
কি হয়েছে যাচ্ছ, কোন ঝামেলা?
হ্যাঁ ঝামেলাই বলতে পারিস। তুই একটা কাজ কর, তুই একটু সময় নিয়ে আমার এখানে আয়, সামনাসামনি কথা বলি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি পরশু চলে আসি।
আচ্ছা ঠিক আছে, তুই আসার আগে আমাকে ফোন দিস।
ঠিক আছে যাচ্ছ, বাই।
রবি চাচা, আমি আজ খাবো না, আপনি খেয়ে ঘুমিয়ে পড়েন। আবার কিভাবে বের হলো? নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান।
আমাকে যা, ঘরে যা, তোর ঘরেই আছে, যা, তোর ঘরেই আছে।
রমেশ চাচা। কি হলো রমেশ চাচা? দরজা খোলা আছে, আসো। কি ব্যাপার রমেশ চাচা, কোন সমস্যা না? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? এত বাতাস কিসের? বাইরে কি বৃষ্টি নাকি? রমেশ চাচা না, কে কে তুমি? এখানে এলে কি করে? কে? আমার কাছে কি চাও? কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে, চলে যাও এখান থেকে। যাওয়ার আর কি আছে, যা ছিল তা তো আমি খাবার টেবিলে শেষ করেছি। আমি রক্তের মধ্যে তোমার আগের জন্য একই কথা বলেছে, আমাকে ডিস্টার্ব করবে না।
এতক্ষণ শুনলেন আজকের গল্পের দ্বিতীয় পর্ব, আর শুরু হয়ে যাবে এক্ষুনি গল্পের শেষ পর্ব যেখানে রয়েছে সব রহস্যের সমাধান। আর আপনি আছেন আজ শারমিনের সঙ্গে কুয়াশায়, রেডিও 89.2 FM। ফিরে আসছি গল্প শেষ করবার পর। এভাবেই দিন চলছে, শুধুমাত্র যে রমেশের সাথে অশুভ কিছু হতো তা নয়, শাবাব এবং তার পাগল মায়ের সাথেও হতো। শাবাবের সাথে এমন ঘটনা প্রতি রাতেই ঘটত, কিন্তু শাবাব এতই ধূর্ত ছিল যে সে কাউকে বুঝতে দিত না, এমনকি রমেশকেও না। বরং রমেশ তাকে এই ধরনের কিছু বললে সে তাকে ধমক দিয়ে ব্যাপারটা হেসে উড়িয়ে দিত। শাবাবের এই ভয়ঙ্কর খেলা কবে শেষ হবে তা কেউ জানে না। এই কোলাহল শহরে এত আলো, এত মানুষের মাঝে একটা আলাদা পৃথিবী বানিয়ে রেখেছে শাবাব, যে পৃথিবী অন্ধকার, রহস্যময়, কুয়াশাচ্ছন্ন। শাবাবের পাড়ার প্রতিবেশী কারোর সাথে মিশত না, এমনকি তার বাড়িতে কাউকে আসতে দিত না। বাড়িতে তারা কখনো তেমন একটা আলো দেখতে পেত না, শুধু মাঝে মাঝে তার শাবাবকে দেখত। রবীন্দ্র মাঝে মাঝে বাজারে যেত, কিন্তু শাবাবের মাকে বলতে চাইত না। যাই হোক, এদিকে অফিসে যাবেদ দিনটিকে ডেকে পাঠিয়েছে। বিদ্যে যাবেদের ভাইয়ের মেয়ে, বাইরে থেকে সাইকোলজিতে পড়াশোনা শেষ করে কিছুদিন আগে দেশে ফিরেছে। বেশ চটপট স্মার্ট আর লাভিং পার্সোনালিটি মেয়ে, দেখতেও বেশ সুন্দরী। যাবেদকেও খুব পছন্দ করে, তাই যাবেদ ডাকার সাথে সাথেই সে একদিন পরে চলে এলো যাবেদের অফিসে।
চাচু আসবো?
আরে বিন্তি, মাই ডার্লিং, কাম ইন, কাম ইন।
তোমাকে ফোন দিচ্ছিলাম চাচু, তুমি তো ফোনই ধরছিলে না।
ও আই এম সরি ডার্লিং, অফিস চিন্তা সমস্যা নেই তো তোর?
না না, ড্রাইভার তো চেনে, বাবাকে নাকি নিয়ে এসেছিল কয়েকদিন।
হ্যাঁ, তোর বাবা তো এদিকের পথ ভুলেই গেছে একেবারে। আচ্ছা বল, খেলবি চা নাকি কফি?
কোল্ড ড্রিঙ্কস।
ভালোই হয়েছে, বেঁচে গেলাম। তুই বিদেশি ডায়েট করা পেট পাতানি মেয়েগুলোর মতো বসবি।
উফ চাচু, লাইফটা একটাই, খাবো দাবো ঘুরবো মরে যাবো।
আচ্ছা ঠিক আছে দাঁড়া, হ্যালো, হ্যাঁ আমার রুমে দুটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে যাও।
চাচু তুমিও?
আরে লাইফ তো একটাই মাই ডার্লিং,
তুমি জীবনেও চেঞ্জ হবে না।
আচ্ছা শোন, যেটা তোকে বলতে দেখেছি।
হ্যাঁ হ্যাঁ বলো তো, কি ব্যাপার, কি হয়েছে?
আমি যা বলবো মন দিয়ে শুনবি।
ঠিক আছে বল।
আমার এখানে একটা ছেলে আছে শাবাব নামে, খুব ট্যালেন্টেড ছেলে।
চাচু প্লিজ তুমি শুরু হয়ে যেও না, আমি এখন বিয়ে করতে চাই না।
আরে আমি তোর বিয়ের কথা বলছি না, পুরো কথাটা মন দিয়ে শোন আগে। শাবাব কাজের জায়গায় খুব ভালো, ওর জন্য আমাদের কোম্পানির অনেক প্রফিট হয়েছে। কিন্তু আরো একটা বিষয় আছে, ওর ডিপার্টমেন্টে ওর সাথে আরো একজনকে সবসময় লাগে। সেই জায়গায় আমি যখনই কাউকে অ্যাপয়েন্ট করি, বিশেষ করে মেয়ে, তখনই কিছু না কিছু ঘটে। হ্যাঁ বিষয়টা খুবই অবাক করা, যখনই আমি এখানে কাউকে অ্যাপয়েন্ট করি সে কিছুদিন খুব ভালো কাজ করে, কিন্তু ঠিক কিছুদিন পর কোনো কারণ ছাড়াই সে চলে যায়। এরকম একবার দুবার নয়, বহুবার হয়েছে। লাস্ট আমি শ্রেয়া নামে একটা মেয়েকে অ্যাপয়েন্ট করেছিলাম, মেয়েটা বেশ ভালো, কিছুদিন খুব ভালো কাজও করেছে, কিন্তু গত পরশু দিন এসে রেজিগনেশন দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না, আমি জিজ্ঞেসও করেছিলাম,
বলল যে কিছুই হয়নি। আমি বলেছিলাম যে শাবাবের সাথে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন ওর চেহারাটা একটু কেমন যেন হয়ে গেল। আমার তখনই মনে হয়েছে নিশ্চয়ই শাবাবের কোনো সমস্যা আছে।
আচ্ছা, যে মেয়েগুলো চলে গিয়েছে তুমি কি পরবর্তীতে তাদের সাথে কোনো যোগাযোগ করেছো?
না, তারা তো চলেই গিয়েছে, তাদের সাথে আর যোগাযোগ করে করবোটা কি?
আচ্ছা, তুমি শাবাবকে দেখে কিছু জিজ্ঞেস করছো না কেন?
আমি আসলে বুঝতে পারছি না যে ওকে কি বলবো। যদি ওর কোনো দোষ না থাকে আর ব্যাপারটাতে যদি ও মাইন্ড করে তাহলে তো সমস্যা। ও আমাদের এখান থেকে চলে গেলে আমাদের বিরাট লস হয়ে যাবে।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমি এখন কি করতে পারি বলো?
তোকে আমার জন্য অনেক কিছুই করতে হবে। তুই তো সাইকোলজিতে পড়ছিস, আমার মনে হয় স্বভাবের এই ধরনেরও কোনো সমস্যা থাকতে পারে। আমি এখনো কাউকে বলিনি যে আমি তোর চাচ্ছি। শোন, আমি তোকে স্বভাবের ওখানে অ্যাপয়েন্ট করব। তুইও বলবি না যে তুই আমাকে আগে থেকে চিনিস। তুই সাথে থেকে পুরো ব্যাপারটা অবজার্ভ করবি।
ও আচ্ছা, এই তোমার প্ল্যান। তবে ব্যাপারটা খারাপ হবে না, দেশে এসে প্রথম কেসটা খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। ঠিক আছে, তুমি সব ব্যবস্থা করো।
আরেকটা কথা তোকে বলে নেই।
হ্যাঁ হ্যাঁ বলো।
শেষ যেদিন আমি শাবাবকে ডেকে কথা বলেছিলাম সেদিন ওর শার্টে রক্তের দাগ লেগেছিল। তখন থেকেই মূলত আমার সন্দেহ হচ্ছে। যা করবি একটু সাবধানে করিস।
ও আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না।
স্যার আমাকে দেখেছেন?
হ্যাঁ শাবাব, এসো, টেক ইউ সিট।
থ্যাংক ইউ স্যার।
শাবাব মিঠার, ওর নাম বিন্তি, ও এখানে নতুন জয়েন করেছে, তোমার সাথে কাজ করবে।
ও হ্যালো বিন্তি, নাইস টু মিট ইউ।
নাইস টু মিট ইউ স্যার।
না না, আমাকে স্যার ডাকতে হবে না, ইউ ক্যান কল মি শাবাব।
ও ওকে, থ্যাংক ইউ সো মাচ।
ঠিক আছে শাবাব, আমি ওর সাথে বাকি কথা সেরে নেই, তুমি এসো।
জি স্যার।
কি বুঝলি?
দেখে তো খুব নর্মাল মনে হচ্ছে।
ওকে, তুই তাহলে যা, তোর মতো সব বুঝে নে, বেস্ট অফ লাক।
এই কফি খাবে?
খাওয়া
যায়। এই যে শাবাব, বল তোমাকে ডাকে।
ও সরি, তুমি বসো। হ্যাঁ, আমি এসে একসাথে কফি খাবো।
ওকে, আপনি যান।
হ্যালো, আমি জয়। শুনলাম আপনি শাহবের ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছেন।
হ্যাঁ।
দেখবেন ওর ওখানে যেই জয়েন করে সে কিন্তু বেশি দিন চাকরি করতে পারে না।
কেন?
তা তো আমি জানি না।
ও আচ্ছা আচ্ছা, আপনি কি শাহাবের খুব ভালো বন্ধু?
মোটামুটি, আসলে শাহাব খুব ফ্রেন্ডলি, ও সবার সাথে খুব ভালো মেশে। তবে হ্যাঁ, আমার সাথে একটু বেশি মেশা হয় আর কি, সে প্রথম দিন থেকে।
ও আচ্ছা আচ্ছা, আমাদের অফিসে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে?
হ্যাঁ। আচ্ছা, তোমার বাসা কোন দিকে? ও সরি, তুমি বলে ফেললাম।
না না ঠিক আছে, আপনি আমাকে তুমি বলতে পারেন, সমস্যা নেই। আমি ধানমন্ডির দিকে থাকি।
বাহ, তাহলে তো ভালোই হলো, আমার স্বভাবের বাসা ওদিকে, আমরা তাহলে একসাথেই যেতে পারবো।
স্বভাবের বাসা ওদিকে, ভালোই হলো।
কিছু বললেন?
না না কিছু বলিনি, বললাম ভালোই হয়েছে। রাস্তাঘাটের যে অবস্থা, এত ট্রাফিক, তিনজনে গল্প করতে করতে গেলে সময় কেটে যাবে।
হ্যাঁ তা ঠিক।
সরি, সেদিন তোমাকে কফি খাওয়াতে পারিনি।
না না কোনো সমস্যা নেই, আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি, চলেন আজ আমি আপনাকে কফি খাওয়াই।
দ্যাটস মাই প্লেজার।
শাবাব, কি ব্যাপার, চমকে উঠলেন যে, কিছু ভাবছিলেন?
না তেমন কিছু না, এই এমনি।
এই রে কফি।
থ্যাংকস, থ্যাংকস আ লট।
ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আসার পর থেকে শুধু আপনার কাজের প্রশংসাই শুনছি, মনে হচ্ছে আপনি খুবই ট্যালেন্টেড।
আরে না না, তেমন কিছু না, এই আর কি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে?
আমার বাড়িতে কেউ নেই, মানে আমি বাইরে থেকে পড়াশোনা করেছি, আমার পুরো ফ্যামিলি ওখানেই সেটেলড, আমি একাই এখানে চলে এসেছি। নিজের দেশ ছেড়ে থাকতে আর ভালো লাগছিল না।
ভালোই হলো,
কিছু বললেন?
না 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 কিছু বলিনি, বললাম যে তুমিও খুব ট্যালেন্টেড, আই লাইক ইউ।
থ্যাংক ইউ। এভাবে করে স্বভাবশত স্বভাব বিন্তির কাছে আসতে যায়। বিন্তিও তাকে যথেষ্ট সুযোগ দেয়। পরিবারের কথাটা বিন্তি মিথ্যে বলেছিল, তার পরিবার বাইরে থাকে না, দেশেই থাকে। সে স্বভাবকে আরো বেশি সুযোগ করে দিতে চায়, যাতে তার আসল চেহারাটা ধরতে পারে। স্বভাবকে এর মধ্যে তার কিছুটা সন্দেহ হয়েছে, কারণ স্বভাবের মধ্যে সে কোনো দোষ দেখতে পায়নি, এবং এটাই বিন্তির মনে সন্দেহের উদ্রেক করেছে। এছাড়া স্বভাব কখনো তার পরিবারের বিষয়ে কোনো কথা বলে না, কখনো জিজ্ঞেস করলেও এড়িয়ে যায়। তাছাড়া মাঝে মাঝে সে অন্য মনস্ক হয়ে যায়। এসব নানা কারণে বিন্তির মনে সন্দেহটা তৈরি হয়েছে। কিছুদিন পর একদিন হঠাৎ স্বভাব বিন্তিকে বেরিতে যেতে বলে, কারণ জানতে চাইলে বলে আজ বেশ কিছু কাজ আছে, সেগুলো করে যেতেই দেরি হয়ে যাবে। বিন্তি সে সুযোগ হাত ছাড়া করতে চায় না। সে অবশ্য আগেই জাবেদকে ব্যাপারটা জানিয়েছে, জাবেদ আগে থেকে গার্ডদের বলে রেখে দিয়েছিল। যাই হোক, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ধীরে ধীরে অফিস ফাঁকা হয়ে যাচ্ছে। একটা সময় শুধু জাবেদ আর বিন্তি ছাড়া অফিসে কেউ ছিল না। বিন্তি নিজের ডেস্কে কাজ করছে, এমন সময় স্বভাব হঠাৎ তার পেছনে এসে দাঁড়ায়।
বিন্তি,
স্বভাব, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম।
তুমি কি খুব ভীত নাকি?
কিছুটা।
আচ্ছা ধরো অফিসে কেউ নেই, এখন যদি এখানে কোনো হিংস্র জন্তু ঢুকে পড়ে, তারপর তোমাকে কেটে তোমার কলিজাটা বের করে খেয়ে ফেলে?
মানে না, এমন হবে কেন?
না না, হতেই পারে, এই পৃথিবীতে অস্বাভাবিক তো কিছু নেই, তাই না?
না, তেমন কেন হবে, আর হলেই বাকি, আপনি আছেন না?
আমার উপর এত বিশ্বাস করা কি তোমার ঠিক হচ্ছে?
পৃথিবীতে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। আচ্ছা কাজগুলো তো প্রায় শেষ, আর রাতও অনেক হয়েছে, এখন মনে হয় আমরা যেতে পারি।
ও ইয়েস, কিন্তু অফিসের গাড়ি তো চলে গেছে, আজ আমি তোমাকে ড্রপ করে দেব, চলো।
আচ্ছা আপনি তো আপনার পরিবারের কথা কিছু বললেন না?
হ্যাঁ আছে তো, সবাই আছে।
ও, আপনার ক ভাই বোন?
আমার কোনো ভাই বোন নেই, বাবাও বেশ কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। বাড়িতে আমি আর মা আর রমেশ চাচা আছে।
ও, আই এম সরি। এই রমেশ চাচা কে?
উনি আমাদের বাড়ির দেখাশোনা করেন আর কি।
ও আচ্ছা।
তুমি কিন্তু চাইলে আজকে যেতে পারো।
না না, আজ না, অনেক রাত হয়ে গেছে, বাড়ির সবাই চিন্তা করবে।
মানে তুমি না বলেছিলে তোমার ফ্যামিলির কেউ এখানে থাকে না?
ও না, মানে আমি 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 তো চাচার বাসায় থাকি, ওনারা টেনশন করবেন। আরে কি হলো?
এক মিনিট, তুমি একটু বসো, আমি দেখছি।
ওকে, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, ইটস টু লেট,
জাস্ট ওয়ান মিনিট।
কে? যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা দেবে। কে আপনি? পালিয়ে যা বলছি, ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। কে আপনি, কার কথা বলছেন? স্বভাব কেন, কি করেছে সে, আর আপনি কে?
কি ব্যাপার বিন্তি, তুমি কার সাথে কথা বলছো?
কই কই, না তো কারোর সাথে কথা বলছি না।
আমি তো শুনলাম
না, মানে আমার আমার ফোন এসেছিল, ফোনে কথা বলছিলাম।
ও আচ্ছা, তাহলে রওনা দিই?
হ্যাঁ হ্যাঁ, অফকোর্স।
ব্যাপারটা কি, তুমি এত ঘামছো কেন, এনি প্রবলেম?
না না, কোনো সমস্যা নেই।
এসিটা আর একটু কমিয়ে দেবো?
না না, ঠিক আছে। আচ্ছা আজ তো আপনার বাড়িতে যেতে পারছি না, কিন্তু বাড়িটা চিনে যাব, যাতে যে কোনো দিন চলে আসতে পারি।
ও ইয়েস অফকোর্স,
তোমার বাসায় যাওয়ার পথেই আমার বাড়ি পড়বে, তখন চিনিয়ে দেবো।
থ্যাংক ইউ। বিন্দিকে সেদিন ঠিকঠাক মতোই বাসায় পৌঁছে দেয় সেবাব। অবশ্য তার বাসার সামনে দিয়ে আসার সময় সেবাব তাকে অনেক জোর করেছিল তার বাড়িতে যেতে, কিন্তু বিন্দি অনেক কৌশলে দাঁড়িয়ে গেছে। বাড়িতে আসার সাথে সাথে বিন্দি আর কারোর সাথে কোনো কথা বলেনি, সোজা তার ঘরে চলে গেছে। সে শুধু ভেবেই চলেছে গাড়ির ভেতরে কি হলো তার সাথে। সেবাব নেমে যাওয়ার পরই গাড়ির পেছনের সিট থেকে একটা শিরশির কণ্ঠ ভেসে এসেছিল। কণ্ঠটা শুনে বিন্দির শরীর কাঁটা দিয়ে উঠেছিল। সে পেছনে তাকিয়ে ছিল, কিন্তু পেছনের সিটে কেউ ছিল না। সামনে ফিরে যখনই সে লুকিং গ্লাসের দিকে তাকালো, তখনই দেখে একটা কালো ছায়ামূর্তি বসে আছে এবং সেই ছায়ামূর্তি বিন্দির সাথে কথা বলছে। একজন সাইকোলজির মানুষ হওয়া সত্ত্বেও সে এটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে বারবার এটাকে হ্যালুসিনেশন ভাববার চেষ্টা করছে, কিন্তু কিছু একটা তার চিন্তায় বাধা দিচ্ছে। সে কিছুতে বিষয়টা নিজেকে হ্যালুসিনেশন বলে বোঝাতে পারছে না, কিন্তু কেন সেটাও বুঝতে পারছে না। যদি ওই কথাটাকে সে উড়িয়ে দেয়, তাহলে ওই কথাগুলো তার কানে এত পরিষ্কার ভাবে কেন প্রতিধ্বনিত হচ্ছে? কে সেই ছায়ামূর্তি? কি বলতে চেয়েছিল সে? আর সে তাকে পালিয়ে বা কেন যেতে বলছিল? বিন্তি কিছুই ভাবতে পারছে না। তবে বিন্তির উদ্দেশ্যই ছিল সেবাবের বাড়িতে চিনে নেয়া। নিশ্চয় তার বাড়িতে কিছু একটা আছে। আজকের পর বিন্তির সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে। নিশ্চয়ই সেবাবের কোথাও না কোথাও কিছু সমস্যা আছে। সে কালকের দিনের জন্য অপেক্ষা করতে লাগলো।
আসবো?
হ্যাঁ হ্যাঁ, আয় বস।
চাচু, তোমার সাথে কিছু জরুরি কথা আছে।
কি হয়েছে বলতো? কাল রাতে অফিসে কিছু হয়েছে নাকি?
না না, অফিসে কিছু হয়নি, কিন্তু অফিস থেকে যাওয়ার পথে, যাই হোক শোনো, তোমার সন্দেহ একদম ঠিক। স্বাভাবিক ঝামেলা আছে, শুধু ঝামেলাই নয়, অনেক বড় ঝামেলা আছে।
তুমি নিশ্চিত?
নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না।
তাহলে তো হলোই, কাহিনী কি আমাকে বল, আমি ওকে এক্ষুনি বের করে দেব।
না চাচু, তুমি অনেক বড় ভুল করছো। সাবাব এত সহজে ধরা দেবে না, খুবই ধূর্ত। এবং সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত আমি কোনো প্রমাণ হাতে পাইনি।
তাহলে কি করবে এখন?
আমি ওর বাড়িটা চিনে এসেছি, ওখানে নিশ্চয়ই কিছু আছে। আমাকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছতেই হবে, কিন্তু ওর অজান্তে।
সম্ভব কিভাবে?
সেটাই ভাবছি। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি জয়কে পুরো বিষয়টা খুলে বলো। আমাদের ওকে লাগবে, কারণ সাবাব সবচেয়ে বেশি ক্লোজ জয়ের সাথে এবং ওকে বিশ্বাসও করে। কিন্তু মনে রেখো চাচু, ব্যাপারটা খুবই সিরিয়াস, খুব সাবধানে করতে হবে।
ওকে ঠিক আছে, তুই জয়কে পাঠিয়ে দে, আমি পুরো বিষয়টা ওকে বলছি, তারপর তুই তোর মতো করে কথা বলে দিস। কি ব্যাপার বিন্তি, কাল থেকে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে?
কই না তো, এমনি শরীরটা একটু খারাপ লাগছে।
ও আচ্ছা, যাই হোক, তোমার মধ্যে একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব আছে, এটা খুব ভালো, কিন্তু কখনো কখনো এটা খারাপও হতে পারে।
মানে?
না না কিছু না, আজ তুমি আমাদের বাড়িতে চলো, আজ তো অফিসে তেমন কোনো কাজ নেই। মায়ের কাছে তোমার কথা বলেছিলাম, মা তোমাকে আজ যেতে বলেছে।
আজকে? কাল যাই।
না আজকে মা রান্না বান্না করে রাখবে, না গেলে উনি ভীষণ মন খারাপ করবে।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি আজকে যাব।
ওকে দেন, আমার কিছু কাজ আছে, সেগুলো আমি একটু সেরে ফেলি।
ঠিক আছে। হ্যালো জয়, তুমি একটু ক্যান্টিনে চলে এসো, আসো না, একটু সাবধানে, যেন স্বভাব দেখতে না পাই।
হ্যাঁ বিন্তি বলো।
চাচুর সাথে তোমার কথা হয়েছে?
হ্যাঁ, উনি তো আমাকে সব কিছু বললেন।
আচ্ছা শোনো, আমাদের আজই কাজ শুরু করতে হবে, এবং একটা ভালো সুযোগও হাতে এসেছে। সাবাব আজকে আমাকে ওর বাসায় নিয়ে যাবে।
কিন্তু আমি যতটুকু বুঝলাম, ওখানে যাওয়া তো তোমার জন্য সেফ না।
হ্যাঁ সেটা আমিও জানি, এবং এই জন্যই তোমার হেল্প আমার দরকার। শোনো, সাবাব যখন আমাকে ওর বাড়িতে নিয়ে যাবে, তখন তুমিও সাথে যেতে চাইবে,
আমি জানি ও তোমাকে কিছুতেই নিয়ে যেতে যাবে না। তুমি যেভাবেই হোক ওকে কনভিন্স করবে এবং আমাদের সাথে যাবে, ঠিক আছে?
কিন্তু আমরা ওখানে গিয়ে করবোটা কি?
আমরা ওখানে গিয়ে বাড়ির অবস্থাটা বুঝে আসবো। সবার বাড়িতে থাকলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না, তাই আমরা বাড়ির অবস্থা বুঝে আসবো যে কিভাবে সবাককে না জানিয়ে আমরা ওখানে যেতে পারি। ক্লিয়ার?
হ্যাঁ, বুঝতে পেরেছি।
ওকে, ডান।
বিন্তির ধারণা ঠিক ছিল। জয় যখন সবাবের বাড়িতে যেতে চাইল, সবাব অনেক ভাবে তাকে না নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত জয় তার সাথে গেল। বাড়ির গেইটে গিয়ে তাদের দেখা হলো রমেশের সাথে। রমেশকে দেখে জয় এবং বিন্তি বুঝতে পারলো এখানে কিছু একটা ঝামেলা আছে। তারা বাড়ির ভেতরে গেল। বাড়িতে অনেক জায়গায় শাওলা পড়ে আছে এবং বাড়িটাতে আলো খুব কম। যদিও ইলেকট্রিসিটি রয়েছে, কিন্তু তবু কেমন এক অন্ধকার। আর বাড়ির ভেতরে ঢুকে কেমন একটা আসতে বন্ধ লাগে। বিন্তি আর জয় সমাপ্ত তার মায়ের কথা জিজ্ঞেস করল। সবাই বললো তার মা হঠাৎ বাইরে আছে, হঠাৎ তার একজন আত্মীয় অসুস্থ হয়ে গেছে, সেই কারণে তাই সে বাইরে গেছে। সবাই যে মিথ্যে কথা বলছে এটা জয় সাথে সাথে বুঝতে না পারলেও বিন্তি ঠিক ধরতে পারল। সেদিন আর তারা কিছু না পেলেও বুঝতে পারলো যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তবে তারা বাড়ির পেছন দিকে একটা প্রাচীর দেখতে পেল যেটা অনেক পুরনো হয়ে গেছে এবং কিছুটা ভেঙেও গেছে। বিন্তি ঠিক করলে প্রাচীর দিয়ে এই বাড়িতে তারা ঢুকবে। সেদিন জয় থাকায় সবাই বিন্তির সাথে কিছুই করতে পারে না। সেদিন বিন্তি আর জয় সেখান থেকে চলে আসে এবং সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে।
চাচু, সব প্ল্যানিং হয়ে গেছে। তোমাকে যেটা করতে হবে সেটা হলো আজকে তুমি যত বেশি সময় পারো সবাইকে অফিসে আটকে রাখতে পারবে না?
চেষ্টা করব। না স্যার, চেষ্টা না, আপনাকে করতেই হবে। আর সেটা না করলে আমাদের জন্য অনেক বিপদ হয়ে যাবে।
কেন?
কারণ সেই সময় আমরা স্বভাবের বাড়িতে থাকবো।
কিন্তু
কোনো কিন্তু না চাচ্ছ, এটা ছাড়া কোনো উপায় নেই।
ওকে, তুই যেভাবে বলছিস সেভাবেই।
থ্যাংক ইউ সো মাচ চাচ্ছ। চল চলো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে।
খুব বেশি নিচু না, কিন্তু সাবধানে। কোন দিক থেকে শুরু করবে?
আগে সারা হয়ে দেখতে হবে। তার আগে একটা কাজ করতে হবে।
কি কাজ?
এই রুমালটা রমিজের নাকে চেপে দেওয়া, সাথে সাথে অক্ষা নিয়ে যাবে। সাবধানে।
কে কে ওইখানে? এই এই কে তুমি? তুমি সেদিন স্বভাবের লগে আসছিল না? তুমি ভিতরে আইলো কেমনে?
হ্যাঁ, মানে রমি চাচা, আপনার সাথে একটু কথা ছিল। মানে ব্যাপারটা হচ্ছে,
এসব কি
মানুষের কাটা হাত পা এগুলো ওর পেছনে ফ্রিজে রেখে দিয়েছে। কোনো স্বাভাবিক মানুষ নয়,
কান্নার আওয়াজ আসছে না?
সত্যি কেউ আছে মনে হয়
না? ভেতরে কেউ নেই, যারা আছে তারা মানুষ না।
না, আমি মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছি। আমাকে যাওয়া উচিত। চলো
আমাকে ছেড়ে দাও।
ঠিক আছে আমরা যাবো শুনি।
সব জেনে ফেলেছিস, সব কিছু কিছু পরিণতি জানিস। তোর কলি জানা নিশ্চয়ই খুব সুস্বাদু হবে।
শাবাবকে অজ্ঞান করা হলো। অজ্ঞান করা ছাড়া কোনো উপায় ছিল না। শাবাব মানুষ থেকে পুরোপুরি জানোয়ারে পরিণত হয়ে গিয়েছিল। এই অবস্থায় শক্তিতে তার সঙ্গে পেরে ওঠা সম্ভব না। এই ধরনের মানসিক রোগীদের ক্ষেত্রে এমনই হয়। পুলিশে খবর দেওয়ার পর ওই বাড়িতে তল্লাশি করা হলো। সেখান থেকে অনেক মেয়েদের কাটা হাত পা পাওয়া গেছে। বাড়ির বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। মিসেস রেহানাকেও চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রমিজ পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। সেও মানসিক ভাবে পুরোপুরি অসুস্থ একটা মানুষ। আর শাবাব
শাবাব তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি এখন কিছুটা সুস্থ বোধ করছ? ঠিক আছে, তোমার নাম কি?
শাবাব।
হ্যাঁ, তুমি শাবাব। তুমি পুরোপুরি সুস্থ একটা মানুষ, সুস্থ এবং স্বাভাবিক। তুমি কি খেতে পছন্দ করো শাবাব?
রক্ত, মানুষের রক্ত।
মানসিক হাসপাতালের বিছানায় এভাবেই যাচ্ছে স্বাভাবিক দিন। মিন্টি চেষ্টা করছে তাকে সুস্থ করার, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। সবকিছু এখন মোটামুটি ঠিক থাকেও মিন্টি কিছুতেই সেদিনের গাড়ির ভেতরের ওই ছায়ামূর্তি আর স্বাভাবের বাড়ির ভেতরে দেখা ছায়ামূর্তির রহস্য বের করতে পারে না। ওই বাড়িটাকে সিলগালা করে দেওয়া হয়েছে। আশেপাশের মানুষেরা প্রায় শোনে ওই বাড়ি থেকে ভেসে আসা আত্মনাদ। কারা করে এই আত্মনাদ? কিছু রহস্য হয়তো কখনো ভেদ করা যায় না। শেষ হয়ে গেল এতদিনের সূত্রে যে গল্পটি কুয়াশায়। আজকে গল্পের নাম অদৃশ্য, লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালি। আর জানিয়ে দেব আজকে কুয়াশার গল্পে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। স্বাভাবিক চরিত্রে অভিনয় করেছেন রেহান, জয়ের চরিত্রে ছিলেন আবিদ, জাবেরের চরিত্রে সেতু, রমিজের চরিত্রে মঞ্জু, শ্রেয়ার চরিত্রে সাকিব, রেহানার চরিত্রে শৈনীলা, বিন্তির চরিত্রে প্রিয়ন্তী এবং প্রেতাপ তার কণ্ঠস্বর দিয়েছেন সাকিব ফারজানা। এই ছিল আজকে কুয়াশার কলা কৌশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টার খবর পর হাজির হচ্ছে কুয়াশায়। আমি আজ এসে মিন সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। গুড নাইট।
Exclusively on FusionBD.com.